ডক্টর মোহাম্মদ ওমর ফারুক, আপনাকে স্বাগতম।
আপনাকে এবং আপনার শ্রোতাদেরও শুভেচ্ছা।
গতকালই তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান বলেছিলেন যে লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত ফায়েজ সারাজের সরকারকে তার পক্ষে লড়াই করতে তিনি সেখানে সৈন্য পাঠানোর একটি প্রস্তাব উত্থাপন করবেন তুরস্কের সংসদে, এবং অনুমান করা যায় যে তুরস্কের সংসদে সেটা অনুমোদিত হবে, কারণ রেজেপ তাইয়েপ এরদোয়ানের দলই সেখানে সংখ্যাগরিষ্ঠ। তো এই খবরটিকে আপনি ঠিক কিভাবে দেখছেন?
তুরস্কের বিষয়টা বুঝতে হলে কয়েকটা জিনিস সামনে রাখা দরকার। প্রথমত, তুরস্ক শুধু মুসলিম বিশ্বেই না, সামগ্রিকভাবেই একটা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, যেখানে অনেকগুলো স্বার্থ এবং অনেকগুলো সম্পর্কের একটা নেক্সাস আছে তুরস্ক রয়েছে। আর তুরস্ক অনেকদিন পর শুধু জাতীয়তাবাদী চেতনায় একটি রাষ্ট্র হিসেবে থাকার পাশাপাশি এখন তাদের উচ্চাভিলাষটা আবার হয়তো বাড়ছে যে তাদের আসলে আরো বড় ধরনের ভূমিকা রাখার সুযোগ আছে। কারণ তাদের যেমন ইসলামী সাম্রাজ্যের সময় একটা বিরাট ভূমিকা ছিল, সেই ঐতিহ্যের কথা তারা হয়তো এখনো ভুলে যায়নি। সুতরাং অনেকগুলো ক্ষেত্রেই তারা চেষ্টা করছে তাদের প্রভাব বলয়কে আরো প্রসারিত করার জন্য। এবং লিবিয়ার ক্ষেত্রে যে মনে হচ্ছে যে এখানে স্ট্র্যাটেজিক্যালি তারা যে ডিসিশনটা নিয়েছে, বিশেষ করে যে ম্যারিটাইম এগ্রিমেন্ট তাদের মধ্যে হতে যাচ্ছে বা হয়েছে অলরেডি, এটার আলোকে গ্রিকের সঙ্গে তাদের যে সংঘাত রয়েছে বা দ্বন্দ্ব রয়েছে, সেক্ষেত্রেও বিশেষ করে সমুদ্র এলাকায় তার অধিকার এক্সক্লুসিভলি প্রয়োগ করার জন্য এটা একটা সুযোগ তৈরি করে দেবে বা ক্ষেত্র তৈরি করে দেবে,
মধ্যপ্রাচ্য এবং এমনকি উত্তর আফ্রিকা যেখানে লিবিয়া অবস্থিত তার প্রভাব সেসব দেশে বিস্তার করতে চাইছে।
সেটাও তার প্রভাবেরই একটা অংশ। তবে এক্ষেত্রে আরেকটা জটিল দিক হচ্ছে যে আমরা সবাই জানি যে কুর্দি যারা আছেন তারা আসলে স্বাধীনতা চান, যদিও তাদের বিভিন্ন অংশ সিরিয়া, তুরস্ক, ইরান, ইরাক এদের মধ্যে ছড়িয়ে রয়েছে। তো বিশেষ করে শুধু অন্য দেশগুলোই নয়, তুরস্ক বিশেষ করে অত্যন্ত সংবেদনশীল যে এমন কোন ধরনের প্রবণতা মাথাচাড়া দিয়ে না ওঠে যাতে করে এই কুর্দিদের যে সমস্ত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আবার নতুন করে ভাবতে হয়। তো যেহেতু বিভিন্ন ক্ষেত্রে কুর্দিস্তানের সমর্থক যারা তাদের বেশ কিছু গ্রুপ হয়তো তুরস্কের বিরুদ্ধে সন্ত্রাসমূলক বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছে, সন্ত্রাসমূলক এটা তুরস্কের দৃষ্টিকোণ থেকে, তো সেক্ষেত্রে তারা চেষ্টা করছে যে এটার সমূলে উৎপাটন করা যায় কিনা, অন্তত একটা নিয়ন্ত্রণে তো রাখতে হবে। সিরিয়ায় যেহেতু একটা নৈরাজ্যজনক অবস্থা সৃষ্টি হয়েছে, সেখানে যাতে এই কুর্দিস্তানের শক্তিগুলো তুরস্কের বিরুদ্ধে আবার কোনো শক্তিশালী অবস্থানে না চলে যায় সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকবে।
জি, সৌদি আরব এবং ইরান এই বৈরী দুটি দেশের সঙ্গে তুরস্কের সম্পর্ককে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন?
এখানে আসলে সম্পর্কের এক ধরনের টানাপোড়েন রয়েছে। সেটা হলো যে একদিকে এই দ্বন্দ্বটা যে শুধু সৌদি আরব এবং ইরান প্রতিবেশী হিসেবেই নয়, বরং মুসলিম বিশ্বে শিয়া এবং সুন্নি ধারা তারা প্রতিনিধিত্ব অথবা মোরল হিসেবে ভূমিকা পালন করে। অন্যদিকে তুরস্ক একটি সুন্নি শক্তি হলেও বিভিন্ন কারণে, ইতিহাসগত এবং ঐতিহ্যগত কারণে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নেই, এবং এদিক থেকে দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে তুরস্ক এবং ইরানের সঙ্গে সহযোগিতা, সহমর্মিতা বেশ অনেকটুকু বেড়েছে এবং প্রসারিত হচ্ছে। অন্যদিকে তুরস্ক তার সুন্নি যে পরিচিতি আছে, আইডেন্টিটি আছে, সে ব্যাপারেও যথেষ্ট সচেতন এবং সে ব্যাপারে তাদের যথেষ্ট সংবেদনশীলতা রয়েছে। কিন্তু যেহেতু স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌদি আরব যে ভূমিকা পালন করছে সে ব্যাপারে কোনো না কোনো ভাবে তুরস্ক সন্তুষ্ট নয়, এবং এ ব্যাপারে তুরস্ক চায় যে মুসলিম বিশ্বের মধ্যে ঐক্য আসুক, বাইরের বিভিন্ন বহিঃশক্তি যারা আছে তাদের ভূমিকা আরো কমে যাক, তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বর্তমান স্বার্থের যে টানাপোড়েন বিশ্ব মানে পরিমণ্ডলে যা হচ্ছে, এতে করে তুরস্ক ইরানের অনেকটুকু কাছে চলে গেছে এবং বেশ কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছে তুরস্ক এবং সৌদি আরবের মধ্যে।
জি, তো নেটোভুক্ত রাষ্ট্র হওয়া সত্ত্বেও তুরস্ক রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনছে এবং তুরস্ক যে রাশিয়ার দিকে খানিকটা ঝুঁকছে সেটাও বোঝা যায়। তার কারণে কেউ কেউ মনে করছেন নেটোতে তুরস্কে থাকার কোনো যৌক্তিকতা নেই, আপনি কি মনে করেন?
এরকম মতামত তো আছে, তবে তুরস্ক আসলে বেশ একটা কৌশলগত খেলা খেলছে, কারণ তুরস্ক অনেক কিছু করেছে যেটা অন্য কোনো দেশ করলে হয়তো নেটোতে যেটা বের করেই দেওয়া হতো, কিন্তু তুরস্ক কৌশলগত ভাবে নেটোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা অন্যরাও যেমন জানে, তুরস্ক এটা খুব ভালোভাবে জানে, কিন্তু তুরস্কের একটা স্বাধীন যেটা পরিচিতি এবং মনোভাব আছে, যেটা এই এরদোগান সরকার আসার পরে এটা আরো সুসংহত হয়েছে এবং আরো মাথাচাড়া হয়ে উঠেছে। সুতরাং তারা যেমন নেটোর ভিতরেও থাকতে চায়, কিন্তু নিজেদের স্বাধীনতা এবং স্বার্থকে কোনোভাবেই কম্প্রোমাইজ করে নয়। এখানে পরিষ্কার হয়ে গেছে যে তুরস্ক যদি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখে এবং তার সঙ্গে ওঠাবসা করে, অনেক ক্ষেত্রেই এমন কিছু সমঝোতা বা আপোষ করতে হয় যে ব্যাপারে বিশেষ করে এরদোগান সরকার সেজন্য তৈরি নয়। এই কারণেই যেহেতু তাদের জানা আছে যে নেটো থেকে তাদেরকে সহজেই বের করা হবে না, অন্যদিকে তাদের স্বাধীন কিছু ভূমিকাও দরকার, নিরাপত্তাগত কারণেই রাশিয়ার সঙ্গে যেহেতু সম্পর্ক এখন ভালো হয়েছে, এদিক থেকে তারা মনে করছে যে বিশেষ করে দেখা তো গেল যে সৌদি আরবে আসলে পেট্রিয়ট মিসাইল যে মানে যে ডিফেন্স নেটওয়ার্ক ছিল তা তো খুব একটা কাজ করেনি, সুতরাং সেদিক থেকেও তারা আরেকটু সতর্ক হয়ে এই সমস্ত বিষয়ে কৌশলগত ভাবে অগ্রসর হওয়ার চেষ্টা করছে।
পরিশেষে একটা প্রশ্ন জানতে চাই যে লিবিয়ায় ফায়েজ সারাজের সরকারের বিপক্ষে জেনারেল খলিফা হিফলারের নেতৃত্বে যে পাল্টা অভিযান চলছে, সেখানে আবার বলা হচ্ছে রাশিয়া হিফলারকে সমর্থন করছে, তো সিরিয়ায় তুরস্ক রাশিয়া সম্পর্কের একটা মিল আছে, লিবিয়ায় আবার অমিল আছে, সেটা কেন?
এটা তো আসলে খুব বেশি অসাধারণ বা আনকমন বিষয় নয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেমন ওঠা বসা সহমর্মিতা সহযোগিতা রয়েছে তুরস্কের সঙ্গে, আবার সমস্যা সৃষ্টি হলে সেখানে তো দেখা যাচ্ছে যে তুরস্কদের স্বাধীন যেটা ভূমিকা পালন করছে। একইভাবে বর্তমান প্রেক্ষাপটে যে মেরুকরণ হয়েছে বিশেষ করে পরাশক্তি গুলোর দিক থেকে, সেখানে স্বাভাবিক ভাবে সিরিয়াতে যে ভূমিকাটা আছে সেটার আলোকেই রাশিয়ার সঙ্গে আরো ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে তুরস্কের। কিন্তু যেহেতু লিবিয়ার বিষয়টা স্ট্র্যাটেজিক্যালি এটা গুরুত্বপূর্ণ এবং তুরস্ক কোনোভাবেই এমনটা চায় না যে কোনো একটা বিশেষ পরাশক্তির বা বিশেষ শক্তির প্রভাব বলায় একেবারে ঢুকে পড়তে, সেই জন্য এটা একটা কৌশলগত খেলা হিসেবেই মনে করতে হবে।
ডক্টর মোহাম্মদ ওমর ফারুক, আপনার সঙ্গে আবার আমরা সরাসরি ফেসবুকে কথা বলবো বাংলাদেশ সময় রাত 11:30, ভারতের সময় রাত 10:30। সে পর্যন্ত আপনাকে আন্তরিক ধন্যবাদ।
আপনাকে এবং আপনার শ্রোতাদেরকে।